Karaşuri. এবার শুরু হচ্ছে বুধবারের নিয়মিত পরিবেশনা কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণের খতিয়ান। আর আজকের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি সঞ্চালন করছেন তাহেরা কিবরিয়া। তাহেরা,
ধন্যবাদ রোকিয়াপা। শ্রোতবন্ধুরা যেমনটি শুনছিলেন যে আজকের আলোচ্য বিষয় স্টেট অব দ্য ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে ভাষণের খতিয়ান। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনজন বিশিষ্ট অতিথি। এরা সবাই আমেরিকা থেকেই যোগ দিচ্ছেন। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর রিয়াজ, আপনি লাইনে আছেন।
থ্যাংক ইউ,
ধন্যবাদ। আরও যোগ দিচ্ছেন ইফতেখার আহমেদ, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি স্কুল অব সিকিউরিটিজ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অধ্যাপক। আপনি ইফতেখার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। আরও যোগ দিচ্ছেন ওয়াশিংটন থেকে অর্থনীতিবিদ পরমা সান্যাল, তিনি ব্রেটল গ্রুপের শীর্ষস্থানীয় একজন অর্থনীতিবিদ। পরমা সান্যাল, আপনাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি,
ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনেছেন আমাদের কাছে ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন মন্তব্য করতে পারেন, এবং শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় পরিস্থিতি তুলে ধরেন তার ভাষণে। এবার তার ভাষণ নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এবং দৃষ্টি আকর্ষণ করেছে অনেকে। গত মাসে এই ভাষণ নির্ধারিত সময়ে দেওয়ার কথা ছিল, তবে সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে বন্ধ থাকার কারণে তা স্থগিত করা হয়েছিল। তো প্রেসিডেন্ট যেসব বিষয়গুলো তুলে ধরেন তার মধ্যে মোটামুটিভাবে যেসব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে নানা সংবাদ মাধ্যমে, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাই পার্টিজান বা কংগ্রেসে দ্বিদলের বিভক্ত, যে কংগ্রেস যে দ্বিদল বিভক্ত সেখানে দুই দলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অর্থনীতি সম্পর্কে তার সাফল্যের কথা তিনি তুলে ধরেছেন। কর্মক্ষেত্রে বেশি সংখ্যক নারীর যোগদান এবং 2030 সালের মধ্যে HIV সংক্রমণ যাতে বন্ধ হয়ে যায় সে সম্পর্কেও তিনি বিস্তারিতভাবে বলেছেন। বলেছেন মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা বা সীমান্তের নিরাপত্তার বিষয়টির উপরে বিশেষভাবে যোগ দিচ্ছেন। এইসব বিষয়গুলো তো থাকছেই, তাছাড়া আরও বিষয় হয়তো চলে আসবে, কারণ শ্রোতা বন্ধুরা আপনাদের মন্তব্য এবং প্রশ্ন আমাদের কাম্য। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই ডক্টর রিয়াজ, আপনার কাছে যাচ্ছি। গতকালকের এই যে ভাষণ, এর মূল্যায়ন এই সম্পর্কে আপনার মতামত, আপনার বিশ্লেষণ জানতে চাইছি।
তাহলে ধন্যবাদ। আমি আসলে যেটা মানে বিশেষ করে বলবো সেটা হচ্ছে গতকালকের অথবা গতকাল সন্ধ্যায় এখানে যে বক্তৃতা প্রেসিডেন্ট দিয়েছেন এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি। এমন কোন মেসেজ সেখানে নেই যে আমরা আগে শুনিনি, বা এমন কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও তিনি বলছেন না যাতে আশাবাদী হওয়া যেতে পারে। হ্যাঁ, একটা সুনির্দিষ্ট ঘোষণা হচ্ছে যে নর্থ কোরিয়ার সঙ্গে তার যে আলোচনা, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। এর বাইরে যদি আপনি দেখেন, বিশেষ করে যে কথাটা বলা হচ্ছে যে তিনি আসলে বাই পার্টিজান কোঅপারেশনের কথা বলেছেন, দুদলের মধ্যে সহযোগিতার কথা বলেছেন, কিন্তু যে সমস্ত বিষয়ে মত পার্থক্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা তো তিনি বলেননি। উপরন্তু তিনি যখন বলেন যে রিডিকুলাস পার্টিজান ইনভেস্টিগেশন বন্ধ করতে হবে, শব্দগুলি লক্ষ্য করুন, রিডিকুলাস পার্টিজান ইনভেস্টিগেশন, তো এখন এতগুলি তদন্ত হচ্ছে তার তার দলের মানে তার যেই ইনোগ্রেশন কমিটি, তার তার সঙ্গে যারা ছিলেন তাদের ছয়জন লোক আসলে তার অত্যন্ত ঘনিষ্ঠ ইতিমধ্যে ইন্ডাইটেড হয়েছেন, তারপরে তিনি যখন রিডিকুলাস পার্টিজান ইনভেস্টিগেশন বন্ধ করার কথা বলেন তাতে আসলে খুব বেশি যে সহযোগিতা হাত প্রসারিত হয় তা আমার কাছে মনে হয় না। আর সর্বশেষ যেটা ওয়ালের প্রশ্ন, সেই ওয়ালের প্রশ্নে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি তার কথায় মনে হয়েছে যে তিনি যে বর্ণনা দিয়েছেন সে বর্ণনার মধ্য দিয়ে তিনি আসলে একটা জরুরি পরিস্থিতির কথা বলছেন, যাতে করে পরে যদি প্রয়োজন হয় তিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন বর্ডারে। ফলে এগুলি খুব সহযোগিতার বিষয় নয় এবং আমার কাছে এটাকে একটা টিভি শো ছাড়া এর বেশি কিছু মনে হয়নি।
অনেক ধন্যবাদ। আমরা ইফতেখার আহমেদের কাছে যাওয়ার আগে আমরা একটুখানি ওনার মন্তব্য বা যে ভাষণ দিয়েছেন তার কিছুটা শুনে নিচ্ছি।
As we begin a new Congress, I stand here ready to work with you to achieve historic breakthroughs for all Americans. Millions of our fellow citizens are watching us now gathered in this great chamber, hoping that we will govern not as two parties, but as one nation. The agenda I will lay out this evening is not a Republican agenda or a Democrat agenda. It's the agenda of the American people. Many of us have campaigned on the same core promises to defend American jobs and demand fair trade for American workers, to rebuild and revitalize our nation's infrastructure, to reduce the price of health care and prescription drugs, to create an immigration system that is safe, lawful, modern, and secure, and to pursue a foreign policy that puts America's interest first. There is a new opportunity in American politics if only we have the courage together to seize it.
আমরা তো ভাষণের কিছুটা অংশ শুনলাম। ডক্টর ইফতেখার, আপনার কাছে যাচ্ছি, আপনার মতামতটা শুনে নিতে যাচ্ছি।
অধ্যাপক রিয়াজ মোটামুটি পরিষ্কার করে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ, সেখানে আমার খুব একটা যোগ করার কিছু নেই। আমার কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণটি, উনার যে গতানুগতিক অবস্থান, উনি নির্বাচিত হয়ে আসবার পর সেই জায়গাতে উনি অবস্থান করেছেন বলে মনে হয়েছে। আমি এটি অনেকটাই গতানুগতিক ভাষণ, আপনি যখন ভাষণ দিবেন তখন কতগুলি কথা বলতে হয়, কিন্তু এই ভাষণ থেকেও, ভাষণের পরও যে সংকটটা রয়ে গিয়েছে আমেরিকান রাজনীতিতে সেটা নিরসন হচ্ছে না। আগে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন উনার বিরুদ্ধে যে তদন্ত চলছে বা উনার টিমের বিরুদ্ধে যে তদন্তগুলি চলছে এগুলি বন্ধ করবার বিষয়ে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকানদের অনেকে এই বিষয়টাতে একমত নয়। সুতরাং এই ডিভিশনগুলো কিন্তু রয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে যে দেয়াল তৈরি করবার যে বিষয়টা, যে ফান্ডের যে বিষয়টা, যেটা নিয়ে আমরা সরকারের আপনার এক ধরনের যেটাকে বলা হয় আংশিক বা পার্শিয়াল শাটডাউন যেটা আমরা দেখলাম, সেই যে বিষয়টা সেটাও কিন্তু রয়ে গেছে। সুতরাং ভাষণের মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়টারও কিন্তু কোন সুরাহা হচ্ছে না। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতি যে কতগুলি নীতি এবং পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন, যেগুলির সাথে আমরা যেটাকে বলে যে ডেমোক্রেটিক পার্টি বা অনেকের ভিন্ন মত রয়েছে, বা অন্যভাবে যদি বলা যায় যে আমেরিকার যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট যেভাবে ভাবছে বা এতদিন ধরে যেভাবে ভেবে আসছে, সেই আপনার যে ট্র্যাডিশনাল সেই ভাবনা, সেই ভাবনা থেকে বেরিয়ে এসে তিনি যে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন, যার ফলে আপনার এস্টাবলিশমেন্টের সাথে তার যে এক ধরনের দ্বন্দ্ব বা ভিন্ন মতের যে অবস্থান, সেটিও কিন্তু এই ভাষণের মধ্যে দিয়ে নিরসন হচ্ছে না। সুতরাং সার্বিকভাবে ভাষণটি অনেকটাই এক ধরনের টেলিভিশন শো এর মতোই মনে হয়েছে, যে এক ধরনের যেটা আপনার ট্র্যাডিশনালি ঘটে এসছে যে প্রেসিডেন্ট হিসাবে উনাকে ভাষণটা দিতে হবে, উনি সেই ভাষণটাই দিয়েছেন। এর মধ্যে দিয়ে আমেরিকার রাজনীতির যে মৌলিক ডিভিশন আমরা দেখছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসবার পর সে ডিভিশনটা আপনার যাবে না, সেই ধারা রাজনীতি অন্তত আমরা আগামী দিনগুলোতে দেখতে থাকবো।
আমাদের টেলিফোন লাইনে আমাদের এক শ্রোতা রয়েছেন, দীপক চক্রবর্তী। আমরা তার মন্তব্য বা প্রশ্ন যা আছে আমরা একটু শুনে নিচ্ছি। হ্যালো
হ্যালো হ্যালো, নমস্কার।
হ্যাঁ নমস্কার।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগর থেকে। আপনি ভালো আছেন?
জি ভালো আছি। আপনার প্রশ্ন?
আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমি যেটা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হচ্ছে, এবং যে আমাদের প্যানেল অতিথি সার মহোদয় আছে তাদেরকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে ভয়েস অফ আমেরিকা সভায় দেওয়ার জন্য। আমার সার্জের কাছে এবং কি জানার বিষয় থাকবে ছোট করে, সেটা হচ্ছে আমরা কিছু না কিছু প্রেসিডেন্টের মতামত শুনলাম, তা আমার সার্জের কাছে জানার বিষয় সেটি হচ্ছে যে আপু, আপনি কিছু না যে খবরের আগে যে বললেন যে একটা ওখানে দেওয়াল নির্মাণ করা হবে, এই দেওয়ালের কতটুকু আর কি এখানে সাধারণ জনগণের মানুষের চিন্তা ভাবনা এই বিষয়টা একটু কেমন, আর আমাদের যে ওখানে করা হচ্ছে এখানে এটা কিসের জন্য করা হচ্ছে, কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের বিষয় কর্তাবে আর কি, এবং যে ওখানকার লোকের এই বিষয় নিয়ে আর কি ফার্মাদের কাছে আমার জানার একটু জিজ্ঞাসা থাকলো আর কি। নমস্কার,
অনেক ধন্যবাদ দীপক চক্রবর্তী। তো আমরা একটুখানি প্রেসিডেন্টের ভাষণের অংশবিশেষ শুনে নিচ্ছি।
My administration has sent to Congress a common sense proposal to end the crisis on the southern border. It includes humanitarian assistance, more law enforcement, drug detection at our ports, closing loopholes that enable child smuggling, and plans for a new physical barrier or wall to secure the vast areas between our ports of entry. In the past, most of the people in this room voted for a wall, but the proper wall never got built. I will get it built. This is a smart, strategic, see-through steel barrier, not just a simple concrete wall. It will be deployed in the areas identified by the border agents as having the greatest need, and these agents will tell you where walls go up, illegal crossings go way, way down.
আমরা ভাষণের খানিকটা অংশ শুনলাম। ডক্টর রিয়াজ, আপনার কাছে যাচ্ছি, এই দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের এক মাসেরও বেশি সরকারের আংশিক কর্মকাণ্ড বন্ধ ছিল, এবং আবারও ফেব্রুয়ারি মাসে এই মাসেই আবারও একটা ক্রাইসিস দেখা দিতে পারে, সংকট দেখা দিতে পারে, এরকমও আশঙ্কা রয়েছে এই দেয়াল নির্মাণের অর্থ না দেওয়া হলে। তো এই ক্ষেত্রে বাইপার্টিজান কিভাবে কাজ করতে পারে একযোগে, বা কি হতে পারে, আপনি যদি একটু বিশ্লেষণ করেন।
তিনটা বিষয় এখানে। প্রথম কথা হচ্ছে, প্রশ্ন যিনি করেছিলেন তিনি সম্ভবত জানতে চাচ্ছেন যে সাধারণ জনগণের মধ্যে দেয়ালের ব্যাপারে সমর্থন আছে কিনা। আমার ইমিডিয়েটলি যে সার্ভেটার কথা মনে হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের প্রোগ্রাম ফর পাবলিক কনসালটেশন, সেটা অক্টোবরের দিকে করা সার্ভে। সেখানে দেখা গিয়েছিল যে 60% মার্কিনি নাগরিক আসলে দেয়াল চান না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। এবং এই পরিস্থিতি যে খুব বেশি পরিবর্তিত হয়েছে তাও নয়, এমনকি রিপাবলিকানদের মধ্যেও প্রতি 10 জন রিপাবলিকানের 4 জনের বিরোধিতা করছিলেন। ফলে এই যে দেয়ালের প্রশ্নটা, দেয়ালটা যেভাবে বলা হচ্ছে এবং যেভাবে পোর্ট্রে করা হচ্ছে যে এতে করে শান্তি শৃঙ্খলা তৈরি হবে বা অবৈধ অভিবাসন বন্ধ হবে, সেটা ঠিক নয়। এল প্যাসোর কথা প্রেসিডেন্ট বলেছেন, এল প্যাসোর যে প্রতিনিধি তিনি সাথে সাথে আসলে পরমর্ধ পরেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে এটা ঠিক নয়, তত্ত্বগতভাবে ঠিক নয় যে ওয়াল তৈরির আগে এবং পরে বড় রকমের অপরাধ প্রবণতার ক্ষেত্রে বা অপরাধ সংগঠনের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। তাহলে এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়াল। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ালের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এই পর্যন্ত বলে থেমে যান। তিনি কিন্তু আরেকটু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ওয়ালের পয়সা অর্থ মেক্সিকোর থেকে নেওয়া হবে। সেটা আমরা তখনই বলেছি যে এটা অসম্ভব ব্যাপার, প্রথমত এটা প্রয়োজন নেই, দ্বিতীয়ত এই অর্থ মেক্সিকো কখনো দেবে না। তাহলে তিনি যদি তার বেইজের কাছে এটা প্রমাণ করতে চান যে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেন, তাহলে তার উচিত হবে মেক্সিকো থেকে টাকাটা সংগ্রহ করা। আমি আপনি যে ট্যাক্সের পয়সা দিচ্ছি সেটা দিয়ে দেয়াল তৈরি করার জন্য আমি দিইনি, এবছরে আমি যে ট্যাক্স দেবো সেটাতে দেয়ালের টাকা দিতে আমি রাজি নই, এটা হচ্ছে দুই নম্বর ব্যাপার। তিন নম্বর বিষয় হচ্ছে যে ওয়ালের প্রশ্নটা উঠছে কেন, যে সীমান্তে নিরাপত্তা তৈরি করা, সে ব্যাপারে কিন্তু ডেমোক্র্যাটদের কোনো আপত্তি নেই। বারবারই যেটা বলা হয়েছে যে সিকিউরিটি বাড়াবার জন্য যা যা করা দরকার, উনি প্রেসিডেন্ট উল্লেখ করেছেন স্মার্ট পদ্ধতির কথা, এগুলো বহুবার আলোচিত হয়েছে, সেটা দেয়াল দিয়ে নয়। এখন এই একই দেয়ালের বিভিন্ন রকম ভাষ্য প্রেসিডেন্টের কাছ থেকে আমরা পেয়েছি, একবার উনি বলেছেন দেয়াল, একবার বলছেন ফ্যান্স, একবার বলছেন এমনকি পিচ বললেও নাকি তিনি রাজি আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেয়ালটা যদি তৈরি করা হয়, দেয়ালটা তৈরি করার কারণটা যদি হয় যে অবৈধ অভিবাসন বন্ধ করা হবে, তাহলে নিরাপত্তা তৈরি করার জন্য আরো অনেক রকম পদ্ধতি আছে, সেগুলি বিবেচনায় না নিয়ে, যেটা প্রায় অগ্রহণযোগ্য একটা ইস্যু। হ্যাঁ, সম্প্রতি কামালা হ্যারিস একটা কথা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে একটা মিডিভাল মধ্যযুগীয় ওয়াল তৈরির চেষ্টা হচ্ছে। তো ফলে এইগুলি যদি আপনি বিবেচনায় নেন, আমি আসলে কোন রকম এই মুহূর্তেই ওয়াল শব্দটা রেখে কোনো অবস্থাতেই কোন রকম বাই পার্টিসান এগ্রিমেন্ট তৈরি হবে বলে আমি মনে করি না।
অনেক ধন্যবাদ। যেমনটি দীপক চক্রবর্তী জানতে চেয়েছিলেন, দেয়ালটা কেন তৈরি করা হচ্ছে সে সম্পর্কে আমরা শুনলাম ডক্টর রিয়াজের কাছ থেকে, যে আসলে মেক্সিকো সীমান্ত দিয়ে বা দেয়াল না তোলা হলে বা তোলা হলে যে পরিস্থিতি দাঁড়াতে পারে আমরা যদি চিন্তা করে নেই, বলা হয়ে থাকে যে আসলে অন্যভাবে বেআইনি অভিবাসীরা আমেরিকার ভেতরে ঢুকে থাকে, অসংখ্য জায়গায় অসংখ্য বাড়ির ভেতর দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করেও অনেকে আসেন। তো নিরাপত্তার এই যে বেষ্টনী ভেদ করা বা যেভাবেই ঢুকুক না কেন, আর প্রেসিডেন্ট যেভাবেই এই ইস্পাতের বেড়া তৈরি করে যদি বেআইনি অভিবাসীদের আমেরিকায় ঢুকতে দেওয়া বন্ধ করেন, তো সেই ব্যাপারটি এখন আমরা আলোচনার মধ্যে আনতে চাচ্ছি। তো নিরাপত্তা কিভাবে আরো জোরদার করা যায়, ইফতেখার আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি। তার আগে আরেকটু বলে নিতে চাই যে প্রেসিডেন্ট আরো উল্লেখ করেছিলেন যে অভিবাসন পদ্ধতি সংস্কার করা আমাদের নৈতিক দায়িত্ব, তো এই বিষয়টিও যদি মাথায় রেখে আপনি আপনার বক্তব্য বলেন, তুলে ধরেন।
ধন্যবাদ। যে দেয়ালের কথা বলা হচ্ছে, এটি তো নিঃসন্দেহে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সবসময় বিশ্ব অবস্থান, যেমন আমরা দেখেছি যখন বার্লিন ওয়াল ছিল সে বার্লিন ওয়ালের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান ছিল, অর্থাৎ নীতিগত ভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে সে আদর্শে কিন্তু দেয়ালকে সমর্থন করে না। কিন্তু কিন্তু আরেকটি বাস্তবতা আমরা দেখি যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর যে সীমান্ত সেটা বোধহয় 1723 মাইল বা এ ধরনের একটা কিছু, এর মধ্যে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু 700 মাইলের উপরে কিন্তু দেয়াল, বেড়া, ফেন্স ইত্যাদি দেয়া হয়েছে, এবং সেখানে কিন্তু ডেমোক্রেটিক পার্টিরও একটি ভূমিকা সেখানে ছিল। হ্যাঁ, ডেমোক্রেটিক এই কথাটা কিন্তু ট্রাম্প বিভিন্ন সময় বলেছেন। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে দেয়ালকে নিয়ে, যে আমরা যেটা দেখেছি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসকে যদি আমরা দেখি, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়ে আসেন, অতীতের সমস্ত যে রাষ্ট্রনায়ক বা যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা কিন্তু যে একটি যখন নির্বাচিত হয়েছেন সেই দেশের যে ট্র্যাডিশন, কাস্টম, যে পলিসি, সেগুলির উপর ভিত্তি করে কিন্তু তার আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতি প্রণয়ন করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখছি, এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু সেইগুলিকে ব্রেক করবার একটা প্রবণতা, এবং এটি করতে যেই কিন্তু আজকে আমাদের মধ্যে এই যে দুই দলের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা একটা প্রকট রূপ ধারণ করেছে, এবং সেই দ্বন্দ্বের রূপটা আজকে দেয়ালে যে ঠেকেছে এই জায়গাটিতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যেহেতু ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে উনি মেক্সিকোর টাকায় উনি দেয়ালটা করবেন, এবং এটা হচ্ছে বাস্তবতা হচ্ছে এটাই, উনি হয়তো একটা বুঝতে পারেননি যে উনি যে মেক্সিকোর টাকা দেবে না, কিন্তু এখন উনি অনেকটি অ্যাডামন যে উনি মনে করছেন উনি যে দেয়াল তৈরি করতে না পারেন, অ্যাটলিস্ট তৈরি করার প্রক্রিয়াটা শুরু করতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে উনি জয়লাভ করতে পারবেন না বা আবার নির্বাচিত হয়ে আসতে পারবেন না। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি মনে করছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেয়াল নির্মাণ শুরু করে দেন তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তেমন একটা নেই, অর্থাৎ রিপাবলিকানরা আবার ক্ষমতায় চলে আসবে, ফলে আপনার দেয়ালকে ঘিরে এক ধরনের বাইপার্টিজান যে আপনার কি বলবো দ্বন্দ্ব বলুন সেটি কিন্তু একটি নতুন মাত্রা নিচ্ছে এবং এটি কিন্তু আগামী দুই বছর ধরে মার্কিন রাজনীতিতে আমরা দেখতে থাকব। আর আপনি যে কথাটা বললেন যে অভিবাসনের বিষয়টি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কান্ট্রি অফ দ্য ইমিগ্রেন্টস, কিন্তু একই সাথে পরবর্তীতে যে বিষয়টা যোগ করা হয়েছে যে লিগাল ইমিগ্রেন্টস, এখন এই বিষয়টা নিশ্চয়ই একটা আশ্চর্যকর বিষয় যে এই রাষ্ট্রগুলিতে কিন্তু নানাভাবে বহু অবৈধ ইমিগ্রেন্ট এদেশে এসছে এবং বিভিন্ন হিসাবে দেখা যাচ্ছে যে 1 কোটি 10 লাখ বা 1 কোটি 20 লাখ অবৈধ অভিবাসী এখানে বসবাস করছে। এখন একটি দেয়াল তুলে দিলেই কিন্তু এই অবৈধ অভিবাসন বন্ধ হবে না, শুধুমাত্র যে দেয়াল দিয়ে ওনারা এসছেন মেক্সিকো সীমান্ত দিয়ে এসছেন তা তো নয়, বিভিন্ন পন্থায় এসছেন। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমেরিকান যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে তার ব্যর্থতা বা তারা সেটা যে অবৈধ অভিবাসনকে তারা ঠেকাতে পারেন না, সুতরাং অবৈধ অভিবাসন দেয়াল দিয়েও কিন্তু ঠেকানো যাবে না। সেই ক্ষেত্রে যারা এই ইমিগ্রেশন বিষয়টাকে যারা দেখাশোনা করেন তারা কতটা এফিশিয়েন্ট ওয়েতে বিষয়গুলি হ্যান্ডেল করতে পারছেন তার উপরে কিন্তু নির্ভর করবে যে অবৈধ অভিবাসন মার্কিন যুক্তরাষ্ট্র হবে কি হবে না, কারণ বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এই পরিমাণ অবৈধ অভিবাসী দেখা যায় নাই, তাই না? সুতরাং পুরো বিষয়টাই নির্ভর করছে যে ইমিগ্রেশন বিষয়গুলো নিয়ে যারা হ্যান্ডেল করেন তারা কতটা এফিশিয়েন্টলি এবং কতটা কার্যকরভাবে বিষয়গুলিকে ডিল করতে পারছেন সেটির উপরে। আর সেটি না করে শুধুমাত্র যদি আমরা দেয়াল তুলে দেয়া হয় তাহলে যে অবৈধ অভিবাসী আসবার যে প্রক্রিয়া সেটিকে কিন্তু বন্ধ করা যাবে না।
তাইরা আমি একটু অ্যাড করি এখানে যদি আপনি সুযোগ দেন আমাকে, এই যে ওয়ালের প্রশ্ন এবং ইমিগ্রেশন এবং সো কল্ড ইলিগাল ইমিগ্রেশন অবৈধ ইমিগ্রেশন কথাগুলো যে প্রেসিডেন্ট বলছেন, প্রেসিডেন্ট এই কথাগুলো বলার কারণ যতটা না সমাধান খুঁজে বের করা তার চেয়ে অনেক বেশি হচ্ছে এক ধরনের অ্যান্টাই ইমিগ্রেন্ট এবং
সেন্টিমেন্ট একটা তুলে
সৃষ্টি করা। এইটা করার কারণটা আপনাকে বলি, এগুলি আমরা যদি নাম্বার দেখি তাহলে বুঝতে পারা দেবে। যেমন ধরুন পিউ একটা সার্ভে করেছিল গত বছর জুন মাসে যে আমেরিকানদের মধ্যে কি রকম ধারণা আর কি, যে কত পার্সেন্ট লোক ইলিগাল ইমিগ্রেন্ট বলে তারা মনে করে। 55% লোক, মানে 45% বলতে পেরেছে যে আসলে ইমিগ্রেন্টস কত পার্সেন্ট ইমিগ্রেন্ট লিগালি, মানে অনেকের ধারণা যে ইমিগ্রেন্ট মানেই হচ্ছে অধিকাংশ হচ্ছে অবৈধভাবে এদেশে বসবাস করছেন, কারণ এই লফুল ইমিগ্রেন্ট এই দেশে, হ্যাঁ সমস্ত ইমিগ্রেন্টের মধ্যে লফুল ইমিগ্রেন্ট হচ্ছে 76%, তার মানে কি দাঁড়াচ্ছে 24%-এর মতো হচ্ছে যে আপনি যাদের আনডকুমেন্টেড বলতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে 45% আমেরিকান বলতে পারছে যে আসলে হ্যাঁ মোস্ট অফ দ্য ইমিগ্রেন্টস যে লিগাল সেটা, তার মানে হচ্ছে এই যে ইগনোরেন্সটা আছে সেটাকে উইপ আপ করা, সেটাকে উত্তেজনা তৈরি করা, এগুলি হচ্ছে জেনোফোবিয়া তৈরি করা বিষয়ে এবং এক ধরনের অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট তৈরি করা, এবং তার মধ্য দিয়েই আসলে তিনি তার রাজনীতিতে তো খুব ডিভাইসিভ পলিটিক্স, এই ডিভিশনের পলিটিক্সের এগুলি হচ্ছে লক্ষণ আর কি। ফলে ওয়ালটা ওয়াল নয়, ফিজিক্যাল ওয়ালের চেয়ে বড় কথা হচ্ছে এটাকে কেন্দ্র করে যে আলোচনাটা হচ্ছে যে অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, সেগুলি হচ্ছে তার লক্ষ্য।
অনেক ধন্যবাদ। তবে এই প্রসঙ্গে আমি আরেকটি জিনিস জানতে চাইছি আপনাদের দুজনের কাছে, যে নিরাপত্তার এই বিষয়ে সম্পর্কে যখন কথা বলেছেন তিনি, তিনি আরো বলেছেন যে ড্রাগস আমেরিকায় সত্যিকার অর্থে ড্রাগস একটি মাদক এখন চরম আকারে ধারণ করেছে এবং আমরা জানি যে কম বয়সী ছেলে মেয়েদের আসক্তির সংখ্যা অনেক বাড়ছে, এবং তিনি মনে করছেন যে এই সীমান্ত পার হয়ে ড্রাগস ভেতরে ঢুকছে, এটাও একটা কারণ যে দেয়াল তৈরি করাটা দরকার। এবং আরেকটু আলোচনায় ফিরে যাওয়ার আগে আপনাদের সঙ্গে আমি ফেসবুকে কয়েকজন মন্তব্য করেছেন দেয়াল নিয়ে, সেই মন্তব্যগুলি পড়ছি, যদিও আপনারা দুজনই আলোচনা করেছেন তবুও আমি পড়ছি। শঙ্কর হালদার লিখেছেন, মাননীয় রাষ্ট্রপতি ট্রাম্প আমেরিকা ও মেক্সিকো সীমান্তে দেয়াল দিলে ক্ষতি কি, কোনো বাধা দেওয়া হচ্ছে কি, কেন বাধা দেওয়া হচ্ছে, এটি বলেছেন কেন। এবং আরেকজন লিখেছেন, মোহাম্মদ শফিউল আলম লিখেছেন, আজকের এই সভ্য জগতে বর্ডার মুক্ত পৃথিবী চাইছি, সেই যুগে ডোনাল্ড ট্রাম্প কেন দেয়াল নির্মাণের জন্য জেদ ধরে বসে আছেন। সে যাই হোক, তো বর্ডার নিরাপত্তা বা সীমান্তের নিরাপত্তার জরুরি যে দরকার করাটা, সেই প্রেক্ষিতে যে ড্রাগস এর কথাটা উঠে এসেছে সেই আলোচনায় ফিরে যাচ্ছি আমরা। ইফতিখার আহমেদ, আপনি যদি এই বিষয়টির দিকে একটু নজর দেন।
প্রথমে যিনি শঙ্কর হালদার যিনি প্রশ্নটা করেছেন এটাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই। দুটো বিষয় আছে। ডেমোক্রেটিক পার্টি যেটা বলছে যে একটা মেডিভেল ওয়াল, অর্থাৎ মধ্যযুগীয় কনসেপ্ট, যে দেয়ালের কনসেপ্টটা, সুতরাং আমরা যদি একটু বাংলাদেশ প্রেক্ষাপটে প্রশ্নটাকে আমরা ফ্রেম করি এভাবে, আমরা কি বাংলাদেশে ভারতের যে কাঁটাতারের যে সীমান্ত এবং বেড়া সেটাকে আমরা সমর্থন করি কিনা, আমরা কি ফিল করি অ্যাজ এ নেশন সেই কাঁটাতারের বেড়াটাকে, সেটাকে যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে দেয়াল দেওয়ার সংকটটা কোথায়। আর দ্বিতীয় যে কোশ্চেনটা এসছে যে আপনার ড্রাগস, আমরা দেখি যে ড্রাগস এর প্রবলেমটা কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ প্রবলেম, এবং সেটা কিন্তু সেটা কতটুকু নিয়ন্ত্রণ হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ভর করছে।
এবং MS-13 এর কথা উনি উল্লেখ করেছেন, MS-13 যে দুর্বৃত্ত দল।
জি হ্যাঁ, এখন উনি দেখা প্রফেসর রিয়া যেটা বলেছেন যে উনি সেটা সূত্র ধরেই বলি যে উনি দেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাচ্ছেন যে এদেশে যত ক্রাইম হচ্ছে তার বেশিরভাগই করছে ইলিগাল ইমিগ্রেন্টসরা, কিন্তু পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথা বলছে। সুতরাং একটি দেশের ড্রাগ সমস্যা, মাদক সমস্যা, সেটি কিন্তু নিরসন করবে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা কতটুকু কার্যকরভাবে বিষয়গুলি অ্যাড্রেস করতে পারছে এবং প্রশাসন কতটুকু আন্তরিক সেই বিষয়গুলোকে সমাধান করার বিষয়ে। একটি দেয়াল তুলে দিলেই কিন্তু আপনার ড্রাগ সমস্যা সমাধান হয়ে যাবে না। সুতরাং মূল সংকট থেকে জনগণের দৃষ্টিকে ফিরিয়ে সে একটা রাজনীতি করবার যে বিষয়, যে বিষয়গুলো ডক্টর রিয়া দত্ত চমৎকার হয়ে তুলে এনেছেন, সেটাকে কিন্তু দেয়ালকে ঘিরে কিন্তু আরো কতগুলো বিষয় সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ইমিগ্রেন্ট বিরোধী সেন্টিমেন্ট এবং অর্থনৈতিক যে বিষয়গুলি রয়েছে সেই ব্যর্থতাকে পাশ কাটিয়ে রাজনীতিটাকে অন্য ধারায় নিয়ে যাওয়া, সুতরাং এটি হচ্ছে কিন্তু দেয়াল কেন্দ্রিক রাজনীতি।
অনেক ধন্যবাদ।
তো আপনার প্রশ্নটা ছিল যে মানে যে প্রশ্নটা করা হচ্ছে, প্রেসিডেন্ট যে যুক্তিটা দিচ্ছেন যে ড্রাগ আসা বন্ধ হবে, ওপিওয়েড যে ক্রাইসিসটা তৈরি হয়েছে তাই তো? হ্যাঁ, ওপিওয়েডের একটা বড় রকমের ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে দুটো জিনিস তথ্য কি বলে, 2013 সালের একটা রিপোর্ট আছে জার্নালিস্ট রিড কারিম ক্যারাইম, রিড ক্যারাইমের একটা ইসে, সেখানে কি দেখা যাচ্ছে যে মানে অধিকাংশ ড্রাগ আসে থ্রু লিগাল পোর্ট অফ এন্ট্রি। আপনি দেখেন এমন কি ডিএ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির রিপোর্ট, 2015 সালের রিপোর্ট, আমি 4 বছরের পুরনো রিপোর্টের কথা বলছি, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে ট্রান্সপোর্ট দ্য ড্রাগ ট্রাফিকার্স ট্রান্সপোর্ট দ্য বাল্ক অফ দেয়ার গুডস ওভার দ্য সাউথ ওয়েস্ট বর্ডার থ্রু পোর্টস অফ এন্ট্রি ইউজিং প্যাসেঞ্জার ভেহিকলস অর ট্রাক্টর ট্রেইলার্স। তো সেক্ষেত্রে দেয়াল দিয়ে আপনি কি করবেন? দেয়ালে তো সেটা বন্ধ হবে না, তার তো ভিন্ন।
এবং বিশেষ করে টেক্সাস সীমান্ত বেশ, আমি এক বাড়ির থেকে আর এক বাড়ির দূরত্ব, এই ধরনের সীমান্ত পথ আছে।
যেমন ধরেন এগুলোকে কেন্দ্র করে যে সমস্ত মানে আইন টাইন তৈরি হয়েছে, ইউএস শুড লার্ন, মানে বিষয়টা হচ্ছে যে এই দেশে একসময় ওয়ার অন ড্রাগ এর পরিণতি কি হয়েছে, ওয়ার অন ড্রাগ শেষ পর্যন্ত কার বিরুদ্ধে গেছে, মোস্টলি গিয়েছে আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে, মাইনরিটির বিরুদ্ধে। আজকে আপনি ওপিওয়েড ক্রাইসিস এর নামে যদি আপনি আরেকবার এই ধরনের ড্রাগ অন ওয়ার, ওয়ার অন ড্রাগ তৈরি করেন, ড্রাগের বিরুদ্ধে একটা ওয়ার তৈরি করেন, তার পরিণতি আসলে খুব বেশি মানে যে বন্ধ হবে তা তো নয়। কারণ হচ্ছে যে ইতিহাসটা বলে না, ধরুন ওয়ার অন ড্রাগস শেষ পর্যন্ত ড্রাগের পরিমাণ বন্ধ করেনি, ফলে এইটা হচ্ছে যে ক্রিমিনাল অ্যাক্ট আপনি কিভাবে ঠেকাবেন তার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। প্রেসিডেন্ট যদি চান এবং দরকার, আমি বলছি না যে ওপিওয়েড ক্রাইসিস নেই, আছে, এবং সেই ক্ষেত্রে সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় তার সামাজিক দিক আছে, তারপরে হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের বিষয় আছে, গোটা যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তৈরি করা হয়েছে সেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইটসেলফ ইজ ডেট্রিমেন্টাল টু দি this kind of thing.
ধন্যবাদ। প্রেসিডেন্ট আরো একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন যে অর্থনীতিতে তার সাফল্যের কথা এবং বাণিজ্য নীতি শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। চীন বহু বছর ধরে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছে সে কথা বলেছেন। আরো আন্তর্জাতিক ক্ষেত্রের নানা প্রসঙ্গ উনি তুলে ধরেছেন, তো আমরা তার ভাষণের কিছুটা অংশ শুনছি।
We are now making it clear to China that after years of targeting our industries and stealing our intellectual property, the theft of American jobs and wealth has come to an end.
Our new U.S.-Mexico-Canada agreement, the USMCA, will replace NAFTA and deliver for American workers like they haven't had delivered to for a long time. I hope you can pass the USMCA into law so that we can bring back our manufacturing jobs in even greater numbers, expand American agriculture, protect intellectual property, and ensure that more cars are proudly stamped with our four beautiful words, made in the USA. While we followed the agreement and the rules to the letter, Russia repeatedly violated its terms. It's been going on for many years. That is why I announced that the United States is officially withdrawing from the Intermediate Range Nuclear Forces Treaty, or INF Treaty. Perhaps...
আমরা কিছু কিছুটা শুনলাম। তো আমাদের সঙ্গে রয়েছেন পরমা সান্যাল, আপনার কাছে যাচ্ছি। যে প্রেসিডেন্ট যে বলছেন দেশের অর্থনীতি অনেক জোরদার হয়েছে, এবং আমরা জানি যে বহুদিন থেকে চীনের সঙ্গে যে অবস্থা চলছে বাণিজ্য চুক্তির, সে বিষয়টিও তিনি তুলে ধরেছেন, এবং কি কারণে এই অবস্থার উদ্ভব হয়েছে সেটা তিনি বলেছেন। তো আপনার বিশ্লেষণ, আপনার মতামত জানতে চাইছি এই বিষয়ে।
ধন্যবাদ তাহিরা। দুটো জিনিস দিয়ে আরম্ভ করব। একটা হচ্ছে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলেছেন, আর তারপর বলেছেন চীনের সঙ্গে বাণিজ্যের কথা। তো প্রথমে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, সেটি আজকাল ভীষণ ভালো রূপে দেখা দিয়েছে। বেতন 3.1% বেড়েছে। সত্যি কি তাই? আমরা অর্থনীতিবিদরা শুধু টাকা বেড়েছে সেটা দেখি না, মানে নমিনাল ওয়েজ দেখি না, আমরা দেখি রিয়েল ওয়েজ বা সত্যিকারের টাকা কত বেড়েছে, মানে আসল বেতন, মানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দিয়ে অ্যাডজাস্ট করলে সত্যি কি বেতন বেড়েছে যুক্তরাষ্ট্রের মানুষের। বেড়েছে কিন্তু 3% নয়, 1.3%। তো এই যে প্রেসিডেন্ট বললেন যে তার অর্থনীতির পলিসির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছেন, এটা বোধহয় পুরোটা ঠিক নয়। তিনি আরও বলেছেন কালকে যে এই যে নিম্ন আয় করা মার্কিন নাগরিক, যাদের জন্য ফুড স্ট্যাম্প প্রোগ্রাম, মানে যেগুলোর বিনিময়ে তারা বিনামূল্যের খাবার কিনতে পারেন, এই প্রোগ্রামে এখন 5 মিলিয়ন কম লোক, মানে তিনি বললেন যে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের এটা দরকার নেই, তাদের বেতন বাড়ছে। কিন্তু এটাও কি সত্যি? দেখা গেছে যে এই যে লোক কমে যাওয়া এই ফুড স্ট্যাম্প প্রোগ্রামে, এটার পেছনে আছে এক অন্য সত্য। অনেক স্টেট এই প্রোগ্রাম এখন কমিয়ে দিচ্ছেন, বা ধরা পড়ার ভয়ে এই যে অবৈধ ইমিগ্রেন্টস বা অধিবাসীরা এই প্রোগ্রামে আর অংশগ্রহণ করছেন না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভীষণ ভালো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইকোনমিক পলিসি বা অর্থনৈতিক পলিসির জন্য, এইটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এবার আসি চীনের কথায়। চীনের সম্বন্ধে তিনি তিনটে খুব ইম্পর্টেন্ট উক্তি করেছেন। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট তার কাছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা বলেছেন যে শুধু সেইটা পরিবর্তন করলেই হবে না, কাঠামোগত পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করতে হবে, আর দীর্ঘস্থায়ী বাণিজ্যের ঘাটতি হ্রাস করতে হবে, এবং আমেরিকান চাকরির সুরক্ষা পাবে তার থেকে।
যে বিশেষ করে যেসব চাকরিগুলো যেটাকে আমরা আউটসোর্সিং বলি, বাইরের থেকে করানো হচ্ছে, সেই চাকরিগুলো ফেরত আসবে।
একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আর এই আর তিনি এটার সঙ্গে আরো বলেছেন যে যদি সেগুলো না হয়, যেহেতু চীনে তার মতে চায়না আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবী সম্পত্তি চুরি করছে এবং মার্কিন চাকরি ও সম্পদ চুরি করছে, তার জন্য তিনি শুল্ক আরো বেশি করে শুল্ক বসাতে রাজি আছেন। আপনি জানেন তাহিরা যে এখন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র $250 বিলিয়ন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, কিন্তু এখন মাত্র মার্চ 1 পর্যন্ত সময়সীমা আছে, এই শুল্ক কিন্তু দ্বিগুণ হবে, 25% বেড়ে যেতে পারে। আর এইটা নিয়ে সবাই, সব অর্থনীতিবিদরা খুবই চিন্তিত, কারণ এই যে ট্যারিফ বা শুল্ক, এর কিন্তু খুব লং টার্ম এফেক্ট হতে পারে, শুধু মার্কিন ইকোনমির ওপর নয়, পুরো গ্লোবাল ইকোনমির ওপর। তো চট করে একটু আসুন দেখে নিই কি আমরা অর্থনীতিবিদরা কি ভাবছি এই নিয়ে। চীন, প্রথমে বলি যে এই যে কথাগুলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কথাগুলোর মধ্যে কিন্তু কিছুটা সত্য আছে, যে চীন যদি বুদ্ধিজীবী সম্পত্তি পাইরেসি বন্ধ করে দেয় আর তার নিজের আর আমার এখানকার প্রযুক্তি যদি এখানে থাকে, আর চীন যদি তাদের নিজস্ব বাজারে প্রবেশের ওপর যে বিধিনিষেধ আছে সেইগুলো কম করে দেয়, মুদ্রা ম্যানিপুলেশন না করে, তাহলে কিন্তু আমাদের অনেক বাণিজ্যের শান্তি অর্জন হবে, আমাদের দুই দেশেরই বাণিজ্য অনেক ভালোভাবে বাড়তে পারবে।
কিন্তু যে কথাগুলো আপনি বললেন, চীন কিন্তু বরাবরই অস্বীকার করে এসেছে, বিশেষ করে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির ব্যাপারে, এই ব্যাপারটি কিন্তু চীন কখনোই মেনে নেয়নি যে তারা করছে, যদিও মানে এ সম্পর্কে অবশ্যই দ্বিমত আছে, কিন্তু সেই ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি এবং শুল্ক বাড়ার ফলে যেই গ্লোবাল ইকোনমিতে যে চাপটা পড়বে সেটা তো এশিয়ার দেশগুলোতেও পড়বে, সারা বিশ্বের মধ্যে পড়বে, তাই না? তো সেক্ষেত্রে আর
এই কথাটা আপনি একদম ঠিক বললেন যে এই ক্ষেত্রে দ্বিমত আছে, আর সেখানেই আমার দ্বিতীয় কথা যে আপনি যদি শুধু কথাগুলো দেখেন তাহলে মনে হবে হ্যাঁ খানিকটা হয়তো সত্য, কিন্তু যদি একটু গভীরে তলিয়ে দেখেন তাহলে দেখবেন যে এইগুলো কিন্তু মার্কিন অর্থনীতির সব সমস্যার সমাধান করবে না, কারণ চীনের যে এই যে নানান রকম অর্থনৈতিক পলিসির কথা বলছেন, এই আগামী বছর অর্থনীতিবিদরা এস্টিমেট করেছেন যে চীনের অর্থনীতির ওপর আমেরিকান শুল্ক কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে, আর এর সঙ্গে প্রভাব পড়বে আন্তর্জাতিক অর্থনীতির ওপর। সব দেশের অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু সংযুক্ত, আর চায়নার মতো বড় দেশে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয় অন্য সব দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর প্রভাব থেকে বাদ পড়বে না।
অনেক ধন্যবাদ পরমা সান্যাল। আমরা একটু নজর দিতে যাচ্ছি এখন যে সামনের 27 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে যাচ্ছেন কিম জং উনের সঙ্গে। তো ডক্টর রিয়াজ, আপনার সঙ্গে আপনাকে এই বিষয়টির উপরে নজর দেওয়ার জন্য একটু অনুরোধ করছি, কারণ তিনি এই ভাষণে উল্লেখ করেছেন যে ভিয়েতনামে বৈঠকটি হচ্ছে, তো এই বৈঠকের ফলে এই যে নর্থ কোরিয়াকে নিয়ে সারা বিশ্বের একটা পারমাণবিক হুমকি বা আশঙ্কা সবসময় রয়েছে, সে বিষয়টি কি নিরসন হওয়ার সম্ভাবনা আছে বা কি হতে পারে?
দেখুন, প্রেসিডেন্ট এই ক্ষেত্রে নর্থ কোরিয়ার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি নিয়েছেন সেক্ষেত্রে তিনি কার্যত তার একটা পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে দেখাতে চাচ্ছেন, এবং এটা করতে গিয়ে তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে তার যে ইন্টেলিজেন্স এক্সপার্ট, এমন কি ইউএন রিপোর্ট, যেমন ধরুন এই গতকালই বেরিয়েছে ইউএনএর রিপোর্ট, আমার মানে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, ইট বিকেম নন টু এভরিবডি যে নর্থ কোরিয়া ইজ হাইডিং নিউক্স অ্যান্ড সেলিং ওয়েপন্স, মানে প্র্যাকটিক্যালি নর্থ কোরিয়া যেটা প্রেসিডেন্ট বলছেন যে হ্যাঁ কোনো রকম মিসাইল ছড়া হয়নি, ক্ষেপণাস্ত্র ছড়া হয়নি, দ্যাটস ট্রু, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে আসলে নর্থ কোরিয়া তার নিউক্লিয়ার প্রোগ্রাম যে বা মিসাইল ক্যাপাবিলিটিস যে কমিয়েছে এমন কোনো উদাহরণ কিন্তু পাওয়া যাচ্ছে না, এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না, কথা ছাড়া কিছু। তাহলে আগাচ্ছে এটা কি? হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় সেটা অবশ্যই ভালো, আমি সেটা সমর্থন করি, কিন্তু গুডসেইতে আলোচনাটা হতে হবে। একদিকে যদি আপনি এই পরিস্থিতি তৈরি করেন, যেটা নর্থ কোরিয়ার ক্ষেত্রে হচ্ছে, যে নিউক্লিয়ার এবং মিসাইল ক্যাপাবিলিটিস কনসিল করার চেষ্টা হচ্ছে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প যে সাফল্যের কথা বলছেন সেই সাফল্য তো মানে আমি দেখতে পাচ্ছি না, আগাচ্ছে তো না। আলাপ আলোচনা হচ্ছে, বারবার বৈঠক হবে, তাতে তো অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না, তাই না?
অনেক ধন্যবাদ ইফতেখার আহমেদ। আপনার কাছে আমি জানতে চাইছি যে ইরানকে, ইরানের চরমপন্থী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এবং সেই সঙ্গে অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী নেতাকে স্বাগত জানিয়েছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও আরও অন্যান্য বিষয়েও তিনি যুক্ত করেছেন, তো সে সম্পর্কে আপনি যদি আলোকপাত করেন।
ধন্যবাদ। যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনার আমি একটু উত্তর কোরিয়াটা
এবং সেই সঙ্গে আইসিস এর ব্যাপারটা নিয়েও উনি কথা বলেছেন।
হ্যাঁ, অনেকগুলি বিষয় আপনি নিয়ে এসেছেন, আমি উত্তর কোরিয়া একটি পয়েন্ট বলে আমি আপনার দিকে আসছি। সেটা হচ্ছে যে আলাপ আলোচনা হচ্ছে উত্তর কোরিয়ার সাথে, কিন্তু আমার কাছে কখনোই মনে হয় না উত্তর কোরিয়া তার যে পারমাণবিক যে সক্ষমতা সেটি তারা পুরোপুরি বর্জন করবে। সেটিকে তারা কিন্তু এক ধরনের বার্গেনিং চিপ হিসেবে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করবার ক্ষেত্রে, এবং সেখানে আমার কাছে মনে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ক্রেডিট দিতে চাচ্ছেন এবং বলছেন যে উনি না থাকলে যুদ্ধ শুরু হয়ে যেত হয়তো উত্তর কোরিয়ার সাথে। বিষয়গুলি বোধ হয় এরকম নয়। এবং ইরানের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে ইরানের ক্ষেত্রে উনি অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে, যে স্যাংশন বা এই সমস্ত বিষয়ে, যদিও উনি যে চুক্তিটা ছিল ছয় জাতি এবং ইরানের মধ্যে, তিনি সেই চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে এসেছেন, যেটার সাথে কিন্তু শুধু রাশিয়া নয় যে ইউরোপের যে সমস্ত চুক্তি স্বাক্ষরকারী দেশ ছিল তাদেরও কিন্তু এই বিষয়টাতে এক ধরনের দ্বিমত রয়েছে, এবং তারা মনে করছিল যে এই চুক্তিটি বজায় থাকলে সেটি ইরানের যে পারমাণবিক সক্ষমতা সেই সক্ষমতা বাড়ানোর বিপক্ষেই কাজ করবে, এবং চুক্তি থেকে সরে আসবার ফলে কিন্তু ইরানকে একটি অ্যান্টাগনিস্টিক অবস্থানে নিয়ে যে ইরান কিন্তু আজকে মনে করছে যে আজকে তার পারমাণবিক এবং কনভেনশনাল যে উইপন সেই সক্ষমতা বাড়ানো দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে। সুতরাং এই ক্ষেত্রে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নীতি সেটি ইরানের পারমাণবিক সক্ষমতা বা সামরিক সক্ষমতা বৃদ্ধির সহায়ক নয়, বরং বৃদ্ধিকে উৎসাহিত করবে বলে মনে হয়েছে, অর্থাৎ ইরান উৎসাহিত হবে তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য। আর অপরদিকে আমরা দেখলাম যে সিরিয়াতে যে মার্কিন বাহিনী সেটি অনেকটাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে সামরিক যারা উপদেষ্টা রয়েছেন তাদের উপদেশকে অগ্রাহ্য করে হঠাৎ করে সরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, এবং তিনি বলতে চাচ্ছেন যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইটি শেষ হয়ে গিয়েছে এবং খুব অচিরেই সেই ভিক্টরি চলে আসবে। সুতরাং এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের টুকু আপনার হাসিল হবে সৈন্য প্রত্যাহার করে নিয়ে, এটি নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকেই যারা মনে করছেন যে এই মুহূর্তে সৈন্য প্রত্যাহার করাটা খুব ইম্যাচিউর, এটি মার্কিন রাজনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যে হাসিলের সহায়ক নয়, বরং এটি বরং রাশিয়া ইরান এই সমস্ত রাষ্ট্রকে এক ধরনের অ্যাডভান্টেজ দেবে মার্কিন পলিসির উপরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা কোণঠাসা হয়ে আসবে যদি সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসা হয়, এবং এটি আসলে রাশিয়াকে মধ্যপ্রাচ্যে একটা প্রভাব বলয় বিস্তারের ক্ষেত্রে সহায়ক হবে বলে অনেক বিশ্লেষক এভাবে বিষয়টাকে দেখছেন। আর ভেনেজুয়েলার বিষয় যেটা বললেন সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট সমর্থন দিয়েছেন এবং ইউরোপের অনেক রাষ্ট্রই আজকে আপনার যে বিরোধী যে হুয়ান গুইডিও সে হুয়ান গুইডিওকে সমর্থন দিয়েছে, এবং ভেনেজুয়েলাকে ঘিরে কিন্তু রাজনীতি একটা সংকট, যেটা আসলে অনেকটা আমরা শীতল যুদ্ধকালীন সময়ে দেখেছি, অর্থাৎ যে রাশিয়া চীন সহ কিছু রাষ্ট্র তারা কিন্তু মার্কিন এবং যে ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো সেই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং ভেনেজুয়েলার ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা আসলে কি, শুধুমাত্র কি হুয়ান গুইডোকে কিছু সহায়তা দেয়া, যে 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 সহায়তা আমরা দেখলাম যে এইড হিসেবে যাচ্ছে, অথবা সামরিকভাবে ইনভলভড হওয়া অথবা না হওয়া, এবং গুইরোর আন্দোলন যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি অবস্থান নেবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে বিশেষ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে পরিষ্কার নয়।
ডক্টর ইফতেখার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর রিয়াজ, ছোট্ট করে আপনার মন্তব্য যদি আপনি বলেন, আমরা একদম শেষ পর্যায়ে।
ভেনেজুয়েলার প্রশ্নটা আসলে অনেক বেশি জটিল এবং যুক্তরাষ্ট্রের নীতির ব্যাপারে বিভিন্ন রকম যে নোয়ান্সেস আছে সেগুলো খুব স্পষ্ট নয়, যেটা সাইদ ইফতেখার বলেছে। সামগ্রিকভাবে একটা বড় মানে পরিকল্পনা করে যেগুলি কথাগুলি বলা হচ্ছে, ধরুন আপনি বিশেষ করে সিরিয়া এবং আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে খুব সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তা মনে হয়নি। সিনেট মঙ্গলবার একটা প্রস্তাব পাশ করে সিরিয়া এবং আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সৈন্য প্রত্যাহার না করার জন্য বলেছে।
এদিকে তালেবানের সঙ্গে আলোচনা
কোথায় যাবে তাও আমরা জানি না।
আমরা এই বিষয়টি পরবর্তী অনুষ্ঠানে আবারও আলোচনা করতে পারি, তবে আপনাকে ডক্টর ইফতেখার আহমেদ, আপনাকে এবং পরমা সান্যাল, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের ফেসবুকে অনেকেই যোগ দিয়েছেন, যাদের প্রশ্ন মন্তব্য নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।